आज मत वार्न कर द
हरि बोल वो वो एंड बोल दे देखो चुप
नाम शिष्टं मनमपि शचिपोत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरीं गुष्टवातुं राधाकुण्डं गिरिवरमहो राधिकामाधवशं प्रप्तजस्य पतितकृपया श्रीगुरुं तं नतु अस्मिन् नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नाम्ने नमाचार्यपादाय नितय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचंद्राय राधिकावै तदालये कृष्णाय कृष्णभक्ताय तदभक्ताय नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाध शिवसदि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे अरे जुरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे अरे जुरे हरे
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे
हरिनाम संकीर्तन की श्रील प्रभुपाद की श्रील गुरुदेव की गौर प्रेमानंदे तो आज के मध्याह्न इस्कन आसनसोल गाढ़ोई जगन्नाथ मंदिर उपस्थित समस्त सज्जन भक्त मंडली मातृमंडली भाई और बोन सकल भक्तजन अपने चरणे प्रणाम निवेदन करी एवं सबाई के स्वागत जानाई एखाने उपस्थित होवार जन्य एवं धन्यवाद ज्ञापन करछि। तो भगवत कथा श्रवणेर प्रारम्भे आमि आमार परमाराध्य गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्री अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य एवं इस्कनेर अन्यतम गुरु और इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री एवं इस्कन प्रधान कार्यालय श्री मायापुर चंद्रोदय मंदिर निर्देशक ओम विष्णुपाद अष्टतर शत श्री श्रीमद जय पताका स्वामी श्रील गुरु महाराज पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हित की कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं आमार परमाराध्य परम गुरु पादपद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी श्रील प्रभुपादेर श्री पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हित की कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं उपस्थित समस्त सज्जन भक्त मंडली अपने चरणे प्रणाम निवेदन करे अपने आशीर्वाद प्रार्थना कर हरे कृष्ण चेष्टा करब बांगलाते बोलार जन्य जेहेतु हमारे मातृभाषा बांगला नय बांगला भाषा यदि को भूल त्रुटि परिलक्षित है निज गुणे मार्जना करबें हरे कृष्ण। তা আমরা ভাগবত থেকে একটা শ্লোক শ্রবণ করব, তারপরে কিছু আলোচনা করব। সবাই হাত জোড় করুন, বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে মুখং করুতি বাচালং পঙ্গুলং হয়েতে গিরিং যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুন দীনতারিণং পরমানন্দ মাধবং শ্রীচৈতন্য ঈশ্বরং নষ্টপ্রায় স্বভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। শ্রীমদ্ভাগবতম কি তো অষ্টম স্কন্ধের গজেন্দ্রস্ত বিষয়বস্তুর তৃতীয় অধ্যায় ৩০ নম্বর শ্লোক আমরা শুনব। সবাই বলুন শিশুক উবাচ, এবং গজেন্দ্রম উপবর্ণিত নির্বিশেষম ব্রহ্মাদয় বিবিধ লিঙ্গভিদা অভিমান ন এতে ইয়দা উপশ্রীপ নিখিল আত্মকতা তত্র অখিল অমরময় হরিহি অবিরাশি আবিরাশি। শিশু কৌবাচ এবং গজেন্দ্রম উপবর্ণিত নির্বিশেষম ব্রহ্মাদয় বিবিধ লিঙ্গভিদা অভিমান ন এতে যদা উপশ্রীপ নিখিল আত্মকত্বাত্ তত্র অখিল অমরময় হরিহি আবিরাশি। শিশুক উবাচ, শিশুকদেব গোস্বামী বললেন, সবাই বলবেন এবং এইভাবে গজেন্দ্রম উপবর্ণিত নির্বিশেষম কোন বিশেষ ব্যক্তির উদ্দেশ্যে করা হয়নি, সেই পরমেশ্বর ভগবানকে না জানলেও সেই ভগবানের উদ্দেশ্যে তা করা হয়েছে। ব্রহ্মাদয় ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র আদি দেবতারা, বিবিধ বিবিধ লিঙ্গভেদা পৃথক রূপ মহিমান্বিত, অভিমান নিজেদের পৃথক অধ্যক্ষ বলে বিবেচনকারী, না এতে তারা সকলে যদা যখন উপশ্রীপু নিকটে এসেছিল নিখিল আত্মকত্বা, যেহেতু ভগবান সকলের পরমাত্মা তত্র সেখানে অখিল ব্রহ্মাণ্ডে অমরময় দেবতাগণ সহ যারা কেবল শরীরের বাহ্য অঙ্গ, হরি ভগবান শ্রী হরি যিনি সব কিছু হরণ করতে পারেন, আবিরাশিত আবির্ভূত হয়েছিলেন গজেন্দ্র সম্মুখে। অনুবাদ এবং তাৎপর্য ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা প্রদত্ত। সবাই বললেন শ্রী শুকদেব গোস্বামী বললেন গজেন্দ্র যখন কোন বিশেষ ব্যক্তির বর্ণনা না করে পরমেশ্বরকে এইভাবে সম্বোধন করেছিলেন, তখন সে ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র আদি দেবতাদের আহ্বান করেননি, তাই তারা কেউই তার কাছে আসেননি, কিন্তু ভগবান শ্রীহরি হচ্ছেন পুরুষোত্তম পরমাত্মা। তাই তিনি গজেন্দ্রর সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। বুঝা গেল? এখানে গজেন্দ্র সমস্ত হাতিদের মধ্যে রাজা। আমরা সকালে এখানে ভাগবত পাঠ করছিলাম, গজেন্দ্র সম্বন্ধে বলছিলাম। ক্ষীর সমুদ্রের পাদদেশে সেখানে ঋতুমত উদ্যান আছে, যেটা কুবের দ্বারা তৈরি হয়েছিল। কুবের তৈরি করেছিলেন ঋতুমত উদ্যান, সেখানে একটা সুন্দর সরোবরও আছে, খুব স্বচ্ছ জল এবং সুন্দর বাগান। তো এই গজেন্দ্র ও তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুত্র কন্যাদের নিয়ে পরিজন সহ সেই ঋতুমত উদ্যানে এটা উৎসব করতে গিয়েছিলেন। আর উৎসব করতে গেলে আগে স্নান করতে হবে, আবার সেখানে কিছু খাওয়া দাওয়া করতে হয় স্নানের আগে। তা হাতিরা কি খাবে? ডালপালা। সে উদ্যানের সব গাছপালা তচ্ছনচ্ছ করছে, হাতি আর কি বুদ্ধি আছে? হাতির বুদ্ধি হচ্ছে মোটা। তাই সুন্দর সেই ঋতুমত উদ্যানকে তচ্ছনচ্ছ করে নষ্ট করে ফেলছে। তারপরে ইচ্ছা হলো সেই সুন্দর জলে, সেই সরোবরে স্নান করার ইচ্ছা হয়েছে। তাই সম্বায় হাতি গজেন্দ্র তার সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে ওই সরোবরে নেমে স্নান করছে। আর এমন ভাবে স্নান করছে উত্তাল তরঙ্গ। সেখানে এক কুমির ছিল, অন্যান্য জীবজন্তুরাও সেই সরোবরে ছিল। তারা খুব উদ্বেগ মনে করছিল, উৎপীড়ন মনে করছিল এই হাতি দল স্নানের সময়। তাই সেখানে যে কুমির, সে ক্রোধান্বিত হয়ে সে হাতির পাকে ধরে, যে সমস্ত হাতির মধ্যে শ্রেষ্ঠ ছিল রাজা গজেন্দ্র, তার পাকে কামড় দিয়ে টানতে শুরু করেছিল। আর এ হাতি রাজা অহংকার রয়েছে, গর্ব রয়েছে, সেও তার সমস্ত আত্মীয় স্বজন সহ একসাথে যুদ্ধ করেছে, নিজেকে রক্ষা করতে চেষ্টা করেছে। আগে সবাই তাকে টানাটানি করে রক্ষা করতে চেষ্টা করেছে, নিচের দিকে চলে যাচ্ছে, তো জানতে চেষ্টা করছে, কিন্তু নিরুপায়। কেউ তাকে, এত দল হাতি এক কুমির সাথে, কুমির হাত থেকে রক্ষা করতে পারেনি। কেন? কুমিরের শক্তি হচ্ছে জলের মধ্যে বেশি, আর হাতির শক্তি হচ্ছে ডাঙ্গায় বেশি। তো শ্রীল প্রভুপাদ এই ভাগবতের এই কথা বলতে গিয়ে তিনি সুন্দর একটা কথা বলেছেন, এই ভগবত ভক্তিতে যার শক্তি যেখান থেকে লাভ হবে, সেই সেই স্তর থেকে ভগবত ভক্তি আরাধনা করবে। যেমন কেউ গৃহস্থ জীবনে ভগবত ভক্তি করে, সেখানে শক্তি লাভ করতে চায়, সে করতে পারে, সেখান থেকে যদি সে শক্তি পায়। যেমন কুমির জলের মধ্যে শক্তি বেশি পাচ্ছে, তাই সেখানে শক্তি আছে। হাতি পাবে না, হাতি জলের মধ্যে শক্তি পাবে না। ঠিক তেমনি কোন ব্যক্তি সে গৃহস্থ জীবনে ভগবানকে কেন্দ্রতে রেখে সেখান থেকে ভগবত ভক্তি অনুশীলন করতে চায়, সেখান থেকে শক্তি পেতে চায়, সে করতে পারে। সে সন্ন্যাস হয়ে হয়তো পাচ্ছে না শক্তি, ব্রহ্মচারী ব্রত জীবনে করতে পারছে না, তাই সে গৃহস্থ জীবনে ভগবত আরাধনা করবে। কেউ আবার দেখছে না, আমি ব্রহ্মচারী জীবনে আমি ভগবত ভক্তি করবো, এখান থেকে আমার বেশি শক্তি লাভ হচ্ছে, সে সেখান থেকে করবে। কেউ ভাবছে আমি সন্ন্যাস জীবনে শক্তি বেশি পাব, এখানে সন্ন্যাস গ্রহণ করে আমি ভগবত ভক্তি করব। কেউ ভাবছে বানপ্রস্থ জীবনে। তিনি চারটি বর্ণ আছে, আশ্রম আছে, যে যেখান থেকে শক্তি পাবে ভগবত আরাধনায়, সে সেই স্থান থেকেই করতে পারে। প্রভুপাদ এই গজেন্দ্র উপাখ্যান বলতে গিয়ে এই কথাগুলি বলেছেন। কেন? ডাঙ্গায় হাতির শক্তি বেশি, আর জলের মধ্যে কুমিরের শক্তি বেশি। আসলে এই কুমির ছিল একজন গন্ধর্ব, হুহু নামক একজন গন্ধর্ব ছিল, যে কি একজন ঋষি, দেবল ঋষি। দেবল ঋষি একবার স্নান করছিলেন মন্দাকিনী সরোবরে, আর এই হুহু নামক গন্ধর্ব সেখানে সমস্ত অপ্সরদের সাথে জল ক্রীড়া করছিল। আর সঙ্গে সঙ্গে ও দেখছে এই ঋষি সেই জলের মধ্যে গায়ত্রী জপ করছেন, অর্ধ গলা পর্যন্ত মানে অর্ধ শরীরে সেখানে বসে দাঁড়িয়ে গায়ত্রী করছেন। আর এই হুহু নামক গন্ধর্ব সে ডুব দিয়ে কুমিরের মতো এই দেবল ঋষির পা ধরে আকর্ষণ করে টানতে শুরু করেছিল। তখন এই দেবল ঋষি অভিশাপ দিয়েছিলেন, যে তুমি কে আমাকে কুমিরের মতো এইভাবে আকর্ষণ করে নিয়ে যাচ্ছ, তাই তুমি কুমির হয়ে যাও, এ অভিশাপ দিয়ে দিয়েছিল। তখন সে জল থেকে বেরিয়ে এসে ক্ষমা চাইছে যে আমার অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই জন্য সাধু সন্ত কাউকে কখনো উদ্বেগ দিতে নেই, অনেক সময় অভিমান অহংকার বশত আমরা সাধু সন্তদের উদ্বেগ দিই। যদিও সাধুরা অভিশাপ দেয় সেটাও কৃপা, সেটাও আশীর্বাদ হয়। প্রকৃত সাধুর অভিশাপ হচ্ছে আশীর্বাদ। এই হুহু নামক গন্ধর্ব কুমির হয়ে যাবে এই অভিশাপ পেলেও যখন ক্ষমা চাইছে, তখন সেই দেবল ঋষি বললেন, ঠিক আছে কুমির তো অবশ্যই তুমি হবে, কিন্তু যেহেতু তুমি ক্ষমা চাইছ, অতএব ভগবান বিষ্ণু তিনি আসবেন এখানে। তো ভগবান বিষ্ণু এসে তুমি যখন এক সরোবরের ঋতুমত উদ্যান নামক এক সরোবর আছে, উদ্যান আছে, সেই উদ্যানের পাশে সরোবর, এটা কিছু না মোবাইল থেকে হচ্ছে, মোবাইল কারো অন আছে সেটা থেকে হচ্ছে। তো সেখানে তুমি এক হাতিকে আকর্ষণ করবে জলের মধ্যে, আর সে হাতি ভগবানের আরাধনা করবে, তার ধ্যান করবে, প্রার্থনা করবে, আর ভগবান স্বয়ং আসবেন তাকে রক্ষা করতে, এবং সুদর্শন চক্র দিয়ে ভগবান বিষ্ণু তোমার গলাকে ছেদন করবেন, আর তখন তোমার উদ্ধার হবে। স্বয়ং বিষ্ণুর হস্তে তোমার এই কুমির দেহ নাশ হবে এবং তখন তোমার দিব্য দেহ লাভ হবে, তখন তুমি মুক্ত হয়ে যাবে, ভগবানের দ্বারাই তুমি কৃপা লাভ করতে পারবে। এটাই ঋষিদের অভিশাপ হলেও তারা কৃপা করেন। এভাবে আমরা জানি নল কুবের, কুবেরের পুত্র নল কুবের আর মণিগ্রীব, তো এরাও একবার নারদ মুনির দ্বারা অভিশপ্ত হয়েছিল যে বৃক্ষ হয়ে যাবে। মন্দাকিনী সরোবরে নেকেট হয়ে উলগ্ন হয়ে সে অপ্সরীদের সাথে জল ক্রীড়ায় মগ্ন ছিল, তো নারদ মুনিকে দেখেও লজ্জা নিবারণ করেনি, কাম ক্রীড়ায় আসক্ত হয়ে উলগ্ন হয়ে সেই অপ্সরীদের অনুসন্ধান করছিল। অপ্সরীরা নারদ মুনিকে দেখে তারা লজ্জা নিবারণ করার্থে বস্ত্র পরিধান করেছিল, কিন্তু এই কুবেরের পুত্র নল কুবের আর মণিগ্রীব এরা দুইজন নির্লজ্জ, কামের দ্বারা আসক্ত হয়ে অন্ধ হয়ে গেছে, হিতাহিত জ্ঞান থাকে না, কামে আসক্ত হয়ে গেলে ভালো মন্দ বিচার করার শক্তি থাকে না, গুরুজন বা কে আছে সেই সমস্ত চিন্তা করতে পারে না, সে কিছু দেখতে পারে না, এমন অন্ধ হয়ে যায়, তাহলে কি করবে বুঝতেও পারে না। তো এই কুবেরের পুত্র দুইজন এরকম হয়েছিল, তাই উলগ্ন হয়ে ঘুরছিল, নারদ মুনিকে দেখেও বস্ত্র পরিধান করেননি। তখন নারদ মুনি তাদেরকে মুক্তি দেওয়ার জন্য উপায় করেছিলেন, যে এরা তো এরকম অবস্থা, এদেরকে তো কৃপা করা প্রয়োজন, তাই অভিশাপ দিলেন, ভক্তরা অভিশাপ দেয় কৃপা করতে, তো বৃক্ষ হয়ে যাও এরকম তোমরা ঘুরে বেড়াচ্ছ। তো পরবর্তীকালে তারা ক্ষমা চেয়েছিল আর সে নারদ মুনি বলেছিলেন, দ্বাপর যুগে ভগবান স্বয়ং কৃষ্ণ নন্দ মহারাজের বাড়িতে আবির্ভূত হবে নন্দ যশোদার পুত্র রূপে, আর সেখানে তোমরা দুই ভাই জামলা অর্জুন বৃক্ষ রূপে আবির্ভূত হবে। মাতা যশোমতী কৃষ্ণের দুষ্টামির জন্য তাকে উৎকুলে বাঁধবেন, আর সে উৎকুল টানতে টানতে এসে এই তোমরা যে জামলা অর্জুন বৃক্ষ রূপে থাকবে তার মাঝখানে ঢুকে টান দিবে, আর তখন সম্বলে উৎপাটিত হয়ে যাবে, আর সেখানে তোমরা ভগবান কৃষ্ণের স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের দর্শন পাবে, আর তোমরা মুক্ত হয়ে যাবে। এই বৈষ্ণব বা সাধুদের অভিশাপ এইরকমই আশীর্বাদে পরিণত হয়। সাধুরা আশীর্বাদ অভিশাপ দেয়, ভগবানের কৃপা প্রদান করে। আমরা অনেক সময় এই যে দেহ পেয়েছি, বিভিন্ন রকম যাতনা দেহ, এই যে দেহ যাতনা দেহ, শাস্তির দেহ, এই জড় জগতে আমাদের এই দেহ পাওয়ার উদ্দেশ্যটা কি না, এই মনুষ্য দেহ বিশেষ করে এই ব্রহ্মাণ্ডে, বিশেষ করে ভারতবর্ষে আমাদের কৃপা করার জন্য ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন, সংশোধনাগারের মতো জেলখানা সরকার করেছে সংশোধনাগার বলে, তো এই জড় জগৎকে সংশোধনাগার জেল বলা হয়। তো মানুষজি যখন এই জেলখানায় জড় জগতে দুঃখালয়ে আবির্ভূত হয়ে তখন সে বুঝবে কত শাস্তি, চায় না দুঃখ তো দুঃখ আসছে, তখন এগুলো উপলব্ধি করবে কেন এইসব হচ্ছে, যখন সাধু সঙ্গ করবে মহান মহান ভক্তরা আবির্ভূত হবে এবং গীতা ভাগবতের কথা প্রচার করবে, আর যখন মানুষ তাদের সঙ্গ করে হরিকথা শ্রবণ করে গ্রহণ করবে তখন এই ভৌতিক জগৎ থেকে মুক্ত হয়ে তারা চিন্ময় জগতে ফিরে যেতে পারবে। সেজন্য ব্রহ্মাণ্ডে আমাদের সংশোধন করানোর জন্য আমাদের যে কাম বাসনা, যেটা হচ্ছে আমাদের রোগ, হৃদরোগ, সব থেকে বড় রোগ হচ্ছে কাম বাসনা। কাম মানে কি? কাম মানে ইচ্ছা, কাম মানে ইচ্ছা। আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইসব ইন্দ্রিয়ের বাসনা ইচ্ছা পূর্তিকে বলা হয় কাম। চোখ দিয়ে আমরা কিছু দেখতে চাই, কান দিয়ে আমরা কিছু শুনতে চাই, জিহ্বা দিয়ে কিছু বলতে চাই, খেতে চাই, চামড়া দিয়ে স্পর্শ সুখ অনুভব করতে চাই, এরকম ভাবে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা বিষয়, ইন্দ্রিয়ের যে বিষয় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই সুখ পাওয়ার ইচ্ছা করি, হ্যাঁ কি না? তো এটাকে বলে কাম। তো এই কামের দুটি স্তর রয়েছে, একটা আধ্যাত্মিক রয়েছে চিন্ময়, চিন্ময় কাম, আর একটা আছে জড় জাগতিক। যে জাগতিক বাসনা, বাসনা থাকবে কিন্তু মনুষ্য জীবনে বাসনাকে শুদ্ধ করার জন্য আমরা এখানে সাধু সঙ্গ করি। আমাদের বাসনাহীন কেউ হতে পারবে না। কেউ যদি মনে করে যে আমার বাসনা নেই, কোনো ইচ্ছা নেই, কেউ বলতে পারে? কে বলতে পারে আমার ইচ্ছা কোনো কিছু নেই, কোনো বাসনা নেই? কে বলতে পারে? অনেক লোক বলে আমার কোনো বাসনা নেই। প্রভুপাদের একটা শিষ্য প্রভুপাদকে বলছে, প্রভুপাদ আমার কোনো বাসনা নেই, আমার কোনো কাম নেই। প্রভুপাদ বলেন, ইউ আর এ ডেড ম্যান, তুমি একটা মৃত শরীর, মৃত মানুষ। মৃত মানুষের শরীরের কোনো বাসনা থাকে না, আছে? দেখার ইচ্ছা আছে? শোনার ইচ্ছা আছে? স্পর্শ করার ইচ্ছা হয়? কিছুই নেই। যার শরীর থেকে আত্মা চলে যাবে সে বাসনাহীন, তাকে মৃত বলা হয়। তাই আত্মা থাকবে শরীরে মানে তার ইচ্ছা থাকবে, বাসনা থাকবে, কিন্তু সেই বাসনাকে কাম বলা হয়। আর সেই কামে দুটি স্তর রয়েছে, একটা জড়, একটা চিন্ময়। তো জড় হচ্ছে কি? এই জগতে যে কেবল নিজের সুখ বিধান করব, আমি নিজে কি করে সুখী হব। আর চিন্ময় কি করে ভগবান সুখী হবেন, এই ইচ্ছাকে ভগবানের ইচ্ছায় পূরণ করা, সেটা হচ্ছে চিন্ময় কাম। আর নিজের ইচ্ছা পূরণ করাকে বলা হয় জড় কাম। নিজের ইন্দ্রিয় তৃপ্তি বাসনা ইচ্ছা পূরণ কি হবে না, অন্ধকারে নিয়ে যাবে, কাম অন্ধতম। অন্ধকারে নিয়ে যাবে। যদি এখানে লাইট অফ হয়ে যাবে তখন কি হবে? চেঁচামেচি শুরু হয়ে যাবে, হ্যাঁ কি না? তার মানে ভয়। হ্যাঁ, অন্ধকার মানে দুঃখ। আমরা যদি কোনো কিছু না দেখতে পারি, প্রকাশ, সূর্যের প্রকাশে তখন আমরা সবকিছু মুক্ত হয়ে যায়, ভয় মুক্ত হয়ে যায়। কিন্তু সেই অন্ধকার, এই কাম হচ্ছে অন্ধকার। তো জড় জগতে আমাদেরকে নিচে নিয়ে যাবে, অন্ধকারে নিয়ে যাবে, তমসা। ওটা অন্ধকার মানে তম, নিচে নিয়ে যাবে। তো সেজন্য আমাদের সর্বদা আলোকময় স্তরে আসতে হবে। সেই চিনিময় স্তর হচ্ছে আলোকময়, তো সেটা হচ্ছে ভগবান, তার সাথে সম্বন্ধযুক্ত সবকিছু চিনিময়। ভগবানের সাথে আমাদের সম্বন্ধ যুক্ত করতে হবে, তাই জন্য ভগবান বিগ্রহ রূপে প্রকট হয়েছেন। এখানে জগন্নাথ বিগ্রহ আছে, মূর্তি, ভগবান নিজে বিগ্রহ রূপে এখানে প্রকট হয়েছেন। পদ্ম পুরাণে বলা হয়েছে যে বিগ্রহ কি যারা মূর্তি মনে করে, পাথর মনে করে, কাঠ মনে করে, তারা নারকী, তারা নরকে যাবে। তো অনেক লোক বুঝতে পারে না, মনে করো হিন্দুরা মূর্তি পূজা করে, বিশেষ করে একজন ছিল কি নাম, ও ভালো অপপ্রচার করে, মুসলিম একটা তার চ্যানেল আছে কি নাম, জাকির নায়েক, সমস্ত অপপ্রচার করে জাকির নায়েক। এইসব হিন্দুদের শাস্ত্রের কথা তার কাছে একদম সম্পূর্ণ একদম কোট দেওয়া আছে, ভাগবতের কথা বলবে, পুরাণের কথা বলবে, সমস্ত যত রকমের ধর্ম সম্প্রদায় এখন কলিযুগে গজিয়ে উঠেছে, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, তো প্রত্যেকটার যে শাস্ত্রের কোট তার কাছে আছে, যা চাইবে ওই কোট দিয়ে বের করে দেখাবে। কিন্তু উপলব্ধি নেই, যেগুলা ওর নিজের ক্ষেত্রে লাগবে সেই কোট গুলি আছে। যেখানে ও অনেক ঘোষণা করবে যে হিন্দুরা মূর্খ, মূর্তি পূজা করে, ভগবানকে সাধারণ একটা কাঠ পাথরে তৈরি করে, তার নিজস্ব কোনো শক্তি নাই, এরকম অপপ্রচার করে, শাস্ত্রে এইসব নেই, কিন্তু পদ্ম পুরাণ পড়েনি। এই জন্য শাস্ত্রে গীতায় কৃষ্ণ বলেছেন মায়া অপহৃত জ্ঞান, অনেক জ্ঞান আছে যেগুলা নিজের বুদ্ধি খাটিয়ে লোককে ঠকাবার জ্ঞান আছে, কিন্তু কেন না বেদ থেকে বলবে ভগবান দেখতে পারেন না, ভগবান হাত পা নেই, অপানি পাদ, উপনিষদ মুখস্থ, ওই শ্লোকটা বলবে অপানি পাদ, ভগবানের হাত পা নেই। এই জন্য জগন্নাথ রূপে এখানে বসে আছেন, হাত পা নেই দেখাচ্ছেন, কিন্তু ভগবানের হাত পা আছে, হাত পা চিন্ময় হাত পা। তারপরে বলা হচ্ছে সেটা জানে না, যিনি বলছেন যে আমার হাত পা নেই, যিনি বলছেন তার মানে তার মুখ আছে, বলছেন মানে মুখ আছে। তো আমি একটা মুর্শিদাবাদে বা বীরভূমে মুসলিম এলাকা, চারিদিকে মসজিদ, ওইখানে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছিল, তো আমি বলছিলাম তাহলে মসজিদ বানানো কি দরকার জাকির নায়েকের কথা অনুসারে? আপনারা এখানে সমস্ত মুসলিমরা উপস্থিত আছেন, ওরাও ছিল ওখানে, তা আপনারা মসজিদ বানিয়েছেন কেন? শুধু জাকির নায়েক বলে ভগবান নিরাকার নয়, অনেক হিন্দুরাও নিরাকার বলে ভগবানকে, ভগবানের মূর্তি পূজা কেউ মানে না, অনেক লোক আছে। অনেকে বলে ওই পাহাড় পূজবো, যদি আমার ওই পাথরে যদি ভগবান থাকে তাহলে আমি পাহাড় পূজবো। একদিকে বলবে ভগবান সর্বত্র আছে, তো ভগবান যদি সর্বত্র আছে তাহলে পাথরে নেই, মাটিতে নেই, সব জায়গায় আছে, তাহলে তাহলে মূর্তিতেও আছে, তাহলে এই কথা অনুসারে তারা মূর্খ, শাস্ত্র অনুসারে তারা মূর্খ আছে, তাদের নিজের কথাকে লোককে নিজে পূজা করতে চায় না। আবার একদিকে বলবে আল্লাহ মোহাম্মদকে বললেন, আল্লাহ যদি মোহাম্মদকে বললেন, সে জাকির নায়েক বলছে, তাহলে মোহাম্মদ যদি কে শুনলেন, মোহাম্মদকে বললেন, তাহলে আল্লাহর মুখ আছে, তিনি ব্যক্তি আছেন, তিনি কথা বলছেন, তাহলে তিনি মূর্তি, মূর্তি মানে নয় জড়, চিন্ময়। তো সেজন্য ভগবৎ বিগ্রহ প্রতিষ্ঠা হয় এই কলিযুগে, ভগবান আসেন বিগ্রহ রূপে, ভাগবত রূপে, নাম রূপে, সেজন্য অনেক লোক জানে না, তো তারা অপপ্রচার করবে। কিন্তু আমরা ভগবানের সেবা করে, বিগ্রহ সেবা করে, মন্দিরে প্রতিষ্ঠা করে, যখন তাদের ভোগ লাগাই, তার সামনে কীর্তন করি, তখন জগতে বহু লোক তারা উপকৃত হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মন্দিরে যখন কীর্তন করে, ভগবানকে নিবেদিত প্রসাদ খায়, এমনি ভাত ডাল রান্না করে খায়, কোনো মঙ্গল হয়নি, কিন্তু বিগ্রহের সামনে নিবেদন করে খায়, তখন তার চেতনা মার্জিত হয়েছে। জগন্নাথ পুরীতে বিগ্রহ রয়েছেন জগন্নাথ রূপে, সেখানে সারা বিশ্বের লোক রথের সময় লক্ষ লক্ষ মানুষ আসে, যদি বিগ্রহ যদি মূর্তি তার কোন শক্তি নেই, তাহলে লক্ষ লক্ষ মানুষ ভুল করছে সেখানে আসছে, বিগ্রহ প্রসাদ খেতে লোভ নিয়ে, আর সেই প্রসাদ খেয়ে বিগ্রহ দর্শন করে তাদের চেতনা মার্জিত হয়ে যাচ্ছে, হৃদয়কে পরিবর্তন করছে, ভগবানের সেবা করার প্রতি প্রবণতা জাগছে, এবং সমস্ত দুঃখ থেকে মোচন করতে চেষ্টা করছে। তো যেন আমাদের বুঝতে হবে, ভগবান বিগ্রহ রূপে তিনি আসেন ভক্তকে কৃপা করতে। আমরা এই চোখ দিয়ে বিগ্রহকে দেখতে পারি না, মানে বুঝতে পারি না ভগবানের স্বরূপ, কিন্তু ভগবান বিগ্রহ রূপে প্রতিষ্ঠিত হন, আচার্যদের দ্বারা প্রতিষ্ঠা হওয়ার পরে সাধু সঙ্গে যখন আমরা বিগ্রহদের কথা শুনি, ভাগবত কথা শুনি, তখন সেই বিগ্রহের সাথে আদান প্রদান হয়, হরিনাম হয় ভগবানের সামনে, তখন বিগ্রহ সামনে যখন হরিনাম কীর্তন করতে করতে বিগ্রহ আর ভগবানের যে পার্থক্য নেই সেটি তখন সেই ভক্ত বুঝতে পারে, আর সেই বিগ্রহ একদিন তার সাথে কথা বলে। তো বিগ্রহ কাঠ পাথর কথা বলে, কি করে কথা বলে, যেমন আমরা জানি সেই ভগবানের পৌত্র ব্রজনাথ বৃন্দাবনে গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীকালে মাধবেন্দ্র পুরিপাদ তিনি বৃন্দাবনে গিয়ে গোবিন্দ কুণ্ডে হরিনাম করছিলেন, আর সেখানে সেই গোপাল স্বয়ং ভগবান গোপবালক বেশ রূপ ধারণ করে এসে তাকে দধি মানে ক্ষীর দিয়েছিলেন, ক্ষীরভাণ্ড মানে দুগ্ধ ভাণ্ড, আর বলেছিলেন আমি এসে পরে নিয়ে যাব। মেয়েরা বলল আমাকে যে আপনি উপবাসী আছেন, আপনি কাউকে চেয়ে কিছু খান না, অজাগর বৃত্তি করেন, তো আমাকে মেয়েরা গ্রামের মেয়েরা পাঠালো এই দুধ ভাণ্ডি, তো দয়া করে এটা খান, পরে আসে আমি নিয়ে যাব। আর সেই গোপাল গোপবালক আর সেই দুধ ভাণ্ড সেই পাত্রটা আনতে আর আসে না, সন্ধ্যা হয়ে যায়, মাধবেন্দ্র পুরিপাদ হরিনাম করতে করতে তন্দ্রা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দেখছেন স্বপ্নে তন্দ্রায় সেই গোপাল কে যে এসে দিয়েছিল দুগ্ধ ভাণ্ড, সে এসে হাত ধরে ডাকছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে, কোথায় দেখো আমি তোমার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম, এই গোবর্ধনের উপরে আমি রয়েছি বিগ্রহ গোপাল, আমি সেই গোপাল, বলছেন আমি তোমাকে এই দুগ্ধ ভাণ্ড দিয়েছিলাম, আর আমি সেই গোপাল, এই বজ্রনাথ তার প্রতিষ্ঠিত বিগ্রহ এখানে এই পাহাড়ের উপরে রয়েছে গোবর্ধনের শীর্ষ দেশে, আর এখানে জঙ্গল টঙ্গল হয়ে গেছে, আমার সব সেবকেরা জবনদের ভয়ে লুকিয়ে তারা সব পালিয়েছে, বহু বছর ধরে আমি কষ্ট পাচ্ছি না খেয়ে দিয়ে, শীতে কুয়াশায় কষ্ট পাচ্ছি, বর্ষাতে দয়া করে আমাকে এখানে প্রজাবাসীদের দ্বারা জঙ্গল কেটে এই বিগ্রহকে আমাকে বিশেষ করে আমাকে এখান থেকে মুক্ত করো, এবং বিরাট করে অন্ন ভোগ দান করো, অন্নকূট মহোৎসব করো, এরকম করে সেই গোপাল হাত ধরে ডেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর সেইখানে নিয়ে গিয়ে দেখিয়ে সব রাস্তা পরিষ্কার করে দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে, তখন মাধবেন্দ্র পুরিপাদ বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন, যে স্বয়ং ভগবান আলেন আমাকে তার হাতে দুগ্ধ ভাণ্ড দিলেন গোপবালক বেশ রূপে, আমি চিনতে পারলাম না। তাই পরবর্তী সকাল বেলায় পরদিন তিনি ব্রজবাসীদের সেই কথা বললেন, আর কুঞ্জ কেটে কেটে গিয়ে দেখছেন সত্যিকারে সেখানে সেই সুন্দর গোপাল বিগ্রহ। জয় গোপাল জিউ কি? তো সেই গোপাল বিগ্রহ, তাহলে তিনি যদি বিগ্রহ যদি পাথর হন, তিনি এসে মাধবেন্দ্র পুরীর সাথে কথা বলছেন। হ্যাঁ, সে বিগ্রহ এসে কথা বলছে আর ডেকে ডেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে উদ্ধার করো। ভগবান কি উদ্ধার হতে পারেন না? ভগবানের শক্তি নেই, এই জন্য অনেক লোক বুঝতে পারে না। ভগবান তার ভক্তকে সেবা দিতে চান, কেন না আমরা ভগবানের সেবা না করলে আমরা মুক্ত হব না। ভক্তির দ্বারাই ভগবানের কৃপা লাভ হয়, তো ভক্তি মানে সেবা। সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবাকেই ভক্তি বলা হয়। তো আমরা কি করে সেবা করব বুঝতে পারি না, এই জন্য ভগবান বিগ্রহ রূপে আসেন। তো যেন ভগবান সেবা গ্রহণ করার জন্য তিনি আদেশ করেন। হ্যাঁ, তো যেন ভক্ত ভগবানের সেবার দ্বারা সে মুক্ত হবে, তো এই জন্য ভগবান তিনি বিগ্রহ রূপে প্রকট হন, ভাগবত রূপে প্রকট হন, নাম রূপে প্রকট হন, এবং ভক্ত মাধ্যমে আমরা সেটি উপলব্ধি করতে পারি। তো এই গোবর্ধন ধারী গোপাল স্বয়ং কৃষ্ণ, তো সেই গোপাল বিগ্রহ আপনারা সেখানে মাধবেন্দ্র পুরীপাদ উদ্ধার করে সুন্দর অন্নকূট মহোৎসব করেছিলেন। গোবর্ধন পূজা হয়ে গেল না, ওই দিনে অন্নকূট মহোৎসব হয়েছিল। এই অন্নকূট মহোৎসব যদিও নন্দ মহারাজের সময় হয়েছিল, পরবর্তীকালে আবার স্বয়ং, তখন কৃষ্ণ স্বয়ং ছিলেন প্রকট। তার মানে কৃষ্ণ সবসময় আছেন, আমাদের কাছে তিনি অপ্রকট। ভগবানের দুটি আবির্ভাবের দুটি স্থিতি রয়েছে, একটা প্রকট আর একটা অপ্রকট। কিন্তু ভগবান সবসময় আছেন, কখনো আমার কাছ থেকে অপ্রকট লীলা করছেন, আবার কখনো প্রকট লীলা করছেন। যেমন সূর্যের উদয়স্ত, এখন সূর্যের প্রকট লীলা, তেমনি সূর্য সবসময় আছেন, আর কখনো আমরা দেখতে পাই না, সন্ধ্যা হয়ে গেলে তখন ভাবি সূর্য নেই, তেমনি সূর্যের অপ্রকট, কিন্তু আবার তারপরের দিন দেখছি। ঠিক তেমনি ভগবান সবসময় রয়েছেন, কিন্তু সূর্যের উদয়স্তের মতো কখনো তিনি প্রকট করছেন, কখনো অপ্রকট করছেন। তাই ভগবানের লীলাকে বলা হয় নিত্য লীলা। তাই কোন কোন ব্রহ্মাণ্ডে বৃন্দাবন রয়েছে, এখানে যেমন বৃন্দাবন আছে, তাই ভগবান এখনো কোন এক বৃন্দাবনে জন্মলীলা করছেন, তো সেখানেও ভক্তের সাথে লীলা করছেন। আবার এই বৃন্দাবনেও ভগবান লীলা করছেন, কোন কোন ভাগ্যবান দেখিবার। এই চোখ দিয়ে আমরা দেখার চেষ্টা করি, লাইট অফ হয়ে গেলে কিছু দেখতে পারি না, কিন্তু মাধবেন্দ্র পুরী এমন শুদ্ধ ভক্ত, স্বয়ং ভগবান তার সামনে প্রকট হচ্ছেন আর তার সাথে কথা বলছেন। যখন অন্নকূট মহোৎসব হলো, গোপাল হাত বাড়িয়ে সব খেয়ে নিচ্ছেন, মাধবেন্দ্র পুরীবাদ দেখছেন, ব্রজবাসীরা সব দেখছে। যখন নন্দ মহারাজ গোবর্ধন পূজা করলেন কৃষ্ণের নির্দেশে, সেই গোবর্ধন হাত বাড়িয়ে একদিকে তার কাছে, তাদের কাছে, গোপগোপীগণের কাছে গোপাল কৃষ্ণ নিজে ছিলেন, আবার গোবর্ধন স্বরূপে যখন তারা নিবেদন করেছে ফল মূল যা কিছু দুগ্ধ, সেখানেও দেখছে সবাই একই গোপালের মুখ, ওখানেও দেখছে, সেখানে হাত বাড়িয়ে সব খেয়ে নিচ্ছে। তখন সবাই দেখাচ্ছে ব্রজবাসীরা গোপীরা, এই দেখো আমাদের গোপাল তো এখানে আছে, আবার দেখছি ওখানে মুখ বাড়িয়ে খাচ্ছে সব, কি অলৌকিক। তারা এখানেও দেখছে আর বিগ্রহ রূপে সেখানেও যে তিনি খেতে পারেন, সেখানে নন্দ মহারাজকে তিনি স্বয়ং দেখিয়ে দিলেন, আর সমস্ত ব্রজবাসীদের দেখালেন, সমস্ত গোপীগণকে দেখালেন, সবাই দেখছে, আরে দেখো আমাদের গোপাল, আরে ওখানে দেখছে, আবার এখানে দেখছে, তাদের পাশেই দাঁড়িয়ে আছে দেখছে, আবার ওখানে যে সব নিবেদন হয়েছে সেখানে খাচ্ছে, হাম হাম করে খাচ্ছে। তো সব গোপীরা এই আশ্চর্য হয়ে গেছে, তারা ওখানে দেখে আনন্দ পাচ্ছে, আবার পাশে দেখছে, ওখানে দেখছে, এখানে দেখছে। তখন এরকমই ভগবান জানালেন যে আমি পাথর নয়, এই যে গিরি গোবর্ধন স্বয়ং আমি স্বরূপে শালগ্রাম, স্বরূপে আমি স্বয়ং গোপাল। সেজন্য কৃষ্ণ নিজেই গিরি গোবর্ধন, সেটা ব্রজবাসীরা বুঝতে পেরেছে। তাই ভক্তরা এটা বুঝতে পারে, অভক্তরা এটা বুঝতে পারে না। ভক্তরা যখন নিবেদন করে ভগবান যে গ্রহণ করেন, তার কি প্রমাণ? ব্রজবাসীরা দেখছেন, আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা যেমন দিলাম আবার সেরকম নিয়ে এলাম, ঠিক তেমনি অন্নকূট মহোৎসবেও সব কৃষ্ণ খেয়ে নিলেন, আবার তার ভক্তদের জন্য আবার সব ফিরিয়ে দিচ্ছেন। কি চাও? সব সবাই বলছে আমাকে প্রসাদ, আবার সব পেয়ে যাচ্ছে। ঠিক মাধবেন্দ্র পুরীপাদের সময়ও তাই, যখন জঙ্গল কেটে সমস্ত ব্রজবাসীরা সাহায্য করলেন মাধবেন্দ্র পুরীকে, আর সেখানে গোপাল বিগ্রহ প্রকট হলেন, তিনি ছিলেন আবার সেখানে মুক্ত, জঙ্গল কেটে ভক্তদের সম্মুখে তিনি প্রকাশিত হলেন, এবং সমস্ত ব্রজবাসীরা যখন তাদের পাহাড়ের মতো খাবার দিয়েছে, বড় পাহাড়ের মতো অন্নকূট একবারে, আর সেই গোপাল হাত বাড়িয়ে দু হাত বাড়িয়ে সব খেয়ে নিয়েছে, সব ব্রজবাসীরা দেখছে যত দিয়েছিল পাহাড়ের মতো সব নেই, কোনোটাই নেই। আবার গোপাল হাত বাড়িয়ে যখন স্পর্শ করছে আবার পরিপূর্ণ হয়ে গেছে। এটাই মানে ভগবান হচ্ছেন পূর্ণতম বস্তু, তিনি যখন গ্রহণ করেন আবার সবকিছুই থেকে যায়। কেন? উনি খেয়ে নেন আবার সবকিছুই থাকে, কেন আমরা খেলে শেষ, কিন্তু ভগবান যেহেতু পূর্ণতম বিগ্রহ, তিনি সবসময় পূর্ণতম, তাই তিনি যা করেন সব পূর্ণই থাকে, সেখানে কিছু নষ্ট হয়ে যায় না। কিন্তু আমরা কি করে বুঝবো, আমরা যে একটা থালা প্লেট দিলাম ভগবান গ্রহণ করলেন কিনা? আমরা যখন গুরু পরম্পরা সূত্রে এই প্লেটটি ভগবানের কাছে পাঠাই, আবার সেটা যখন গুরু পরম্পরা সূত্রে আসে, সেই প্রসাদ যখন আমরা গ্রহণ করি, তো আমাদের কুঅভ্যাস গুলি চলে যায়। আগে আমরা মাছ মাংস খেতে ভালোবাসতাম, তো বিগ্রহকে নিবেদন করে প্রসাদ খেতে খেতে এখন মাছ মাংস দুর্গন্ধ লাগে, হ্যাঁ কিনা? কয়জন মনে হাত তুলুন যারা দুর্গন্ধ লাগছে? তাহলে বিগ্রহ যে ভোগ রান্না করা হয় সেটা যদি গ্রহণ করেন, তার প্রমাণ এটা, মাছ মাংস দুর্গন্ধ লাগছে, তার মানে ভগবান যে সেবা গ্রহণ করেন সেটা প্রমাণ। প্রভুপাদ বললেন যে ভক্তের সেবা যে ভগবান গ্রহণ করেন তার প্রমাণ হচ্ছে আমার যা আগে কামনা, জাগতিক কামনা বাসনা ছিল, আগে সিনেমা দেখতে, নেকেড ছবি দেখতে, সিনেমা টিভি খুলে দেখতে ভালো লাগতো ওই চোখ দিয়ে টিভি, কিন্তু এই প্রসাদ খেতে খেতে সাধুসঙ্গ করতে করতে ওই চোখ দিয়ে ওই জড় কামনায় নেকেড ছবি দেখতে ভালো লাগে না, কি করে আমি ভগবানের ভক্ত দর্শন করব, ধাম দর্শন করব, বিগ্রহ দর্শন করব, এইদিকে মন ছুটাছুটি করছে, তার মানে ভগবান আপনার সেবা গ্রহণ করেন, এটি তার প্রমাণ। নিদায় গৌর চিতানা প্রমানন্দে, এগুলি প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য সারা বিশ্বের মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তিনি যে ভগবান যে বিগ্রহ রূপেও আপনার রন্ধন গ্রহণ করেন, আমাদেরকে কৃপা করার জন্য তিনি এটি গ্রহণ করেন, তার খাবার অভাব নেই, ভগবানের খাবার অভাব আছে? আমরা দিচ্ছি কেন? নিজে আমাদের মঙ্গলের জন্য, তাই ভগবানের সেবা আমরা করি কেন? নিজের মঙ্গলের জন্য। তাই যারা ভাগ্যবান তারা ভগবানের সেবা করবে নিজের মঙ্গলের জন্য। আপনারা কেউ চাকরি করেন কিসের জন্য? সরকারের মঙ্গলের জন্য না নিজের মঙ্গলের জন্য? নিজের মঙ্গলের জন্য। ঠিক তেমনি ভগবানের সেবা আমরা করি নিজের মঙ্গলের জন্য। ও ভগবান খেতে পাচ্ছে না, কাপড় পরতে পারছে না, আমি তাকে একটা সুন্দর কাপড় দিচ্ছি, আপনার ভাব তিনি গ্রহণ করেন, আপনার প্রীতি তিনি গ্রহণ করেন, কেমন তাকে আপনি ভালোবাসেন, সেজন্য ভগবান শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর এই পাঁচটি রস দ্বারা আদান প্রদান করেন। মহাপ্রভু চারটি রসকে স্বীকার করেছেন, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এভাবে ভগবান তিনি আমাদের সেবা গ্রহণ করেন। আপনি যদি চান যে কৃষ্ণকে বন্ধুরূপে, আর আপনার সাথে কৃষ্ণ বন্ধুর মতো এসে খেলাধুলা করবে, কাঁধে চড়ে যাবে, আপনিও তার কাঁধে চড়ে যাবেন, সামনে এসে কৃষ্ণ খেলা করবে, তো এইরকমই পুত্র রূপে কেউ চায় আর ভগবান পুত্র রূপেও আসবে। এটা কালকাটা থেকে মাতাজি এসেছিল গোপালের সেবা করে, শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ ইস্কনের একজন গুরুদেব এসে কারোর কাছ থেকে জেনে বা কেভাবে এসে বলছে আপনি আমার গুরু, আপনি আমাকে দীক্ষা দিন। তো গুরু মহারাজ বলেন তুমি কি করো? বলে আমি গোপালের সেবা করি, এই আমার গোপাল, দেখালো। তো গুরু মহারাজ গোপাল দর্শন করলেন, করে বললেন তুমি আমার শিষ্য, তোমাকে আলাদা করে আর দীক্ষা নিতে হবে না, তোমার দীক্ষা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, গুরু মহারাজ দেখেই তাকে বললেন, যদিও তোমার গুরু আমি, চিন্তা করো না, তোমাকে আলাদা করে আর সংস্কার করতে হবে না। কেন না, গুরু মা দেখলেন ওই মাতাজির হাতে গোপাল প্রত্যেক দিন খায়, উনি দেখতে পেলেন, সৎগুরু তারা বুঝতে পারে। আর সত্যিকারে ওই মাতাজি যখন খেতে দেয় সব খেয়ে নেয়, ছুটিয়ে ছুটিয়ে ফেলে, সিংহাসন থেকে নেমে এসে যেখানে খেতে দেয় ওইখানে দেখা যায় গোপাল এসে বসে খেয়ে অন্ন টন্ন সব ছিটিয়ে পিটিয়ে মুখে টুকে লাগিয়ে সব বাচ্চা যেমন করে সেরকম থাকে। সেটাই তো, অনেকে আছে বাৎসল্য রসে সেবা করে, তো সেটা কখনো কখনো পূর্বের স্বীকৃতি অনুসারে তাদের দীক্ষা জন্ম জন্মে গুরু বলা হয়, অনেক সময় থাকে তারা ওরকম সিদ্ধ হয়েই আছে গুরু কৃপাতে। যেমন আমাদের মায়াপুরে একটা দিদিমা ছিল, রান্না করতেন, ওনার রান্না এত সুন্দর, খুব সুন্দর, তো প্রভুপাদ কাছে দীক্ষা নিতে এসেছিল, প্রভুপাদ বলেন তোমাকে দীক্ষা নিতে হবে না, প্রভুপাদকে দীক্ষা দেয়নি, কিন্তু রান্না করে রাধা মাধবে, এখন অপ্রকট হয়ে গেছে। বৃন্দাবনে এক দাদু রয়েছে, এখন অপ্রকট হয়ে গেছে, সে দাদু রান্না করতেন, উনি প্রভুপাদকে গুরুরূপে গ্রহণ করেছিলেন, প্রভুপাদ কাছে দীক্ষা নিতে এসে প্রভুপাদ বলছেন তুমি, তোমার দীক্ষা নিতে হবে না, তুমি এমনিতেই সিদ্ধ, রান্না করো। বুড়া হয়ে অপ্রকট হতে যাচ্ছে তখনও রান্না করছে, কাউকে রান্নাঘরে ঢুকতে দিবে না, নিজে রান্না করতো। আমি যখন ছিলাম 87-এ বৃন্দাবনে প্রভুপাদের যে সমাধি মন্দিরের সেবা করার জন্য আমাদের প্রত্যেক গুরু জিবিসিদের দায়িত্ব ছিল জিবিসি বডি থেকে, তখন প্রত্যেক গুরুর শিষ্যরা তারা গিয়ে আদিষ্ট হয়ে সেখানে সেবা করতেন, আমি আর গৌরাঙ্গপ্রিয় মহারাজ গিয়ে ওখানে সেবা করছিলাম। তখন আমি দেখছিলাম যে প্রভু, প্রভুপাদের শিষ্য শিক্ষা নেই না, অথচ প্রভুপাদ তার গুরু। তো কখনো কখনো কেউকে গুরুরূপে গ্রহণ করেন এবং তার হয়তো ফর্মালিটি একটা যজ্ঞ কুণ্ডে বসে হয়তো গুরুদেব দীক্ষা দেননি, কিন্তু গুরুদেব যদি তাকে অ্যাকসেপ্ট করে থাকেন বা সে যদি অ্যাকসেপ্ট করে নেয়, গুরুদেব যদি বলে না তোমাকে আলাদা করে আর নিতে হবে না, এটাই দীক্ষা হয়ে গেছে তোমার, আমি তোমার গুরু, এভাবে যদি কেউ নিয়ে নিয়েছে ব্যাস সে সিদ্ধ। প্রভুপাদ জানেন যে এ মুক্ত হয়ে আছে আগে থেকে, সেই জন্য আমরা যেহেতু মুক্ত নই তাই জন্য আমরা যজ্ঞ কুণ্ডের সামনে বিগ্রহদের সামনে গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে পবিত্র হই। কখন পবিত্র হব না, যখন দীক্ষা গ্রহণ করে আমরা গুরুর আদেশটা যথাযথভাবে পালন করব। গুরু মা বলছেন শিষ্য সে যে গুরুর শাসনে থাকবে, যদি সে আমার আদেশ পালন না করে সে আমার শিষ্য নয়, গুরু মায়ের বলছেন। তাই আমরা যারা দীক্ষা নিয়েছি যদি আদেশ পালন করব তাহলে আমরা শিষ্য, তাহলে ভগবত ধামে আমরা যাব। আমার মনে আছে গুরু মহারাজ, যদি আমি নাম বলছি না, দুইজন শিষ্য তারা বৃন্দাবনে চলে গেছে, গুরুকে ত্যাগ করে নয়, তারা সেবা বন্ধ করে বৃন্দাবনে গিয়ে ভজন করবে নিজে, হ্যাঁ, আরো কিছু উচ্চ জিনিস পাওয়ার ইচ্ছা, দুইজন সিনিয়র ভক্ত চলে গেছে। তো গুরু মহারাজ একটা চিঠি লিখলেন যে তোমাদের ভগবত ধামে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার নেই, যেহেতু তোমরা আমাকে ছেড়ে আমার আদেশকে বর্জন করে তোমরা নিজেরা কিছু নূতন স্বার্থ সিদ্ধির জন্য চলে গেছো, যে ঠিক নেই, গুরুর আদেশ অবমাননা করে নিজের স্বার্থ সিদ্ধি করা, সেটা আমি তোমাদের কখনো ভগবত ধামে নিয়ে যেতে পারবো না, যে তোমরা আমার আনুগত্য নেই। সঙ্গে সঙ্গে চিঠি পেয়ে তার পরদিন একদম মায়াপুরে এসে হাজার তিঠেই এখনো তারা রয়েছেন, একজন সন্ন্যাসী হয়েছেন আর একজন গৃহস্থ আছেন, তো সেই ভক্তরা এখনো তারা সেবা করছে। সেজন্য আমাদের বুঝতে হবে যে গুরুদেবের আদেশ যথাযথভাবে আমাদেরকে পালন করার মাধ্যমে আমরা সঠিক জিনিসটা উপলব্ধি করতে পারি। তো সেজন্য মাধবেন্দ্র পুরীপাদের পরম্পরায় আমরা রয়েছি, এই জন্য আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্ম মাধ্য রূপানুগ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। মহাপ্রভু এই ব্রহ্ম মাধ্য সম্প্রদায়কে গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন। তিনি মাধবেন্দ্র পুরী চৈতন্য বৃক্ষের তিনি এক শাখা, তিনি হচ্ছেন মাধেন্দ্রপুরি, তার অনেক প্রেম তার ছিল, অনেক উচ্চ বৈষ্ণব মাধবেন্দ্রপুরী, তারই শিষ্য হচ্ছেন ঈশ্বরপুরিপাদ। আর সেই ঈশ্বরপুরিপাদ থেকেই মহাপ্রভু শিক্ষা দেওয়ার জন্য জগৎ গুরু তিনি স্বয়ং ভগবান হয়েও যে জীবকে শিক্ষা দিতে তিনিও গুরু গ্রহণ করলেন ঈশ্বরপুরী থেকে, বয়াতে গিয়ে দীক্ষা গ্রহণ করেছিলেন আমাদেরকে শিখানোর জন্য, যে দীক্ষা না হলে আমরা কখনো কখনো অপরাধ করতে, সে অপরাধ থেকে মুক্ত করে দেন গুরুদেব। কেন না, ভগবান তিনি মুক্ত করাতে পারেন না, গুরুই কেবল মুক্ত করাতে পারেন। সেজন্য গুরুদেবের কৃপাতেই আমরা ভক্তি পাই, আর সেই ভক্তির দ্বারাই ভগবান আকৃষ্ট হয়ে ভক্তের কাছে আসেন। ভগবানকে দেখার জন্য আমাদের দৌড়াতে হয় না, ভগবান নিজে আসেন ভক্তের সেবা মাধ্যমে, সেবা করবেন ভগবান নিজে আসবেন, তাকে দেখার জন্য দৌড়াতে হবে না। সেজন্য মাধবেন্দ্রপুরী সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করে ভোগ লাগালেন, সব গোপাল খেয়ে নিলেন, আবার সব ফিরিয়ে দিলেন হাত স্পর্শ করে। আর সেই গোপাল আদেশ করেছিলেন মাধবেন্দ্রপুরীকে, ভগবান পরীক্ষা করে দেখেন মাধবেন্দ্রপুরী তো খুব বুড়া হয়ে গেছেন, বললেন আমি গরমে খুব কষ্ট পাচ্ছি, আমাকে মলয় চন্দন উৎকল রাজ্য থেকে মলয় চন্দন এনে সেটাকে লেপন করলে আমার গা শীতল হবে। দেখুন ভগবান আদেশ করছেন মাধবেন্দ্রপুরীকে কথা বলে, তো আমরাও সেরকম ভগবানের বিগ্রহ সেবা করতে করতে ভগবান আদেশ করবেন, তোমার এই চামর ঢোলানোটা ঠিক হচ্ছে না, তোমার রান্নাতে তুমি কেবল তোমার লঙ্কাটাই বেশি দিচ্ছ, ভগবান এরকম বলবে, তো ভগবান বলবে লবণটা, যেমন মদন মোহন বিগ্রহ বলছে লবণ দিতে হবে, সনাতন গোস্বামী লবণ খেতেন না, বলে তুমি আজ লবণ চাইবে কাল আর একটা কিছু চাইবে, আমার তোমার সেবা করবো না, যাও ভাগো এখান থেকে। ভগবান নিজে এসেছে আর সনাতন গোস্বামী বলছে ভাগো আমি এসব করতে না, আমি মাধুকুরি করি খাই, তুমি আবার এসব, তাই ভগবান নিজে লবণ লাগবে তাই জন্য নিজে ব্যবস্থা করছে, তাই একটা জাহাজকে আটকে দিয়েছে। সেজন্য বৃন্দাবনে সেই মদন মোহন মন্দির ওই ব্যক্তি, জাহাজের যে ব্যক্তি মালিক তিনি করে দিয়েছিলেন, জাহাজটাকে সনাতন গোস্বামী মুক্ত করে দিয়েছিলেন, পরে লবণ জাহাজ ছিল তো সেটাকে আটকে দিয়েছিল মদন মোহন। সনাতন গোস্বামী বলছে আমি এসব কিছু করতে পারবো না, লবণ টবণ এইসব জোগাড় টোগাড় আমার দ্বারা হবে না। তাহলে ভগবান ভক্তের সঙ্গে এরকম আদান প্রদান করে, যদি প্রীতি হয় মমত্ব বোধ হয়, খাবে তো খাও নাহলে নেই ভাগো, সেটা কখন হবে, এখন নয়। সেরকম উন্নত ভক্তির প্রভাবে ভগবান আকৃষ্ট হয়ে চলে আসবে, আপনার কাছ থেকে সেবা চাওয়ার জন্য আসবে। সেজন্য ভগবান এই যে সব গোস্বামীগণের কাছে বিগ্রহগণ স্বয়ং প্রকটিত হয়েছেন, বুঝতে পারছেন, স্বয়ং প্রকটিত হয়েছেন তাদের কাছে, সনাতন গোস্বামী কাছে, মদন মোহন নিজে এসে তার কাছে বিগ্রহ হয়ে গেছেন, পরে স্বয়ং খেলা করেছেন আবার স্বয়ং পরে বিগ্রহ রূপ ধারণ করেছেন। সেরকমই বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, যেন আমাদের ভক্তি হচ্ছে সেবা, তো সেই সেবা ভগবান গ্রহণ করেন, তার প্রমাণ হচ্ছে কি করেন কি না আমরা কি করে বুঝি না, আমার যে জড়জাগতিক যে সব কামনা রয়েছে, কাম ইন্দ্রিয়ের ইচ্ছা পূরণ, সেগুলি জড়টা চলে যাচ্ছে আর ভালো লাগছে এইগুলির দিকে, কি সেটা না, এই চোখ দিয়ে কৃষ্ণের বিগ্রহ দেখতে ভালো লাগছে, কান দিয়ে কৃষ্ণের কথা শুনতে ভালো লাগছে, জিহ্বা দিয়ে কৃষ্ণ প্রসাদ খেতে ভালো লাগছে, কৃষ্ণ কথা বলতে ভালো লাগছে, আজে বাজে দিন্দাবাদ করতে ভালো লাগছে না, অনেক সময় ভক্তরা দেখা যায় দিন্দাবাদ করতে যায় না, ওটা ঠিক নেই, কোন রাজনীতি করতে যাবে না, দলে যাবে না, দেশের আছেন ভোট দিতে হয় দিয়ে চলে আসবেন, কিন্তু কোন দলে গিয়ে দিন্দাবাদ করতে যাবেন না, এই মুখে দিন্দাবাদ করবেন ব্যাং হয়ে জন্মাবেন, কি নাই বৃন্দাবন মানে কাল রূপী মৃত্যুকে ডাকবেন, সাপ চলে আসবে। আর এই বৃন্দাবন মানে কৃষ্ণ কথা নেই, সেটা হচ্ছে অসৎ কথা, বেশ্যার মতো। রাজনীতি হচ্ছে বেশ্যাবৃত্তি, আমরা সরাসরি বলি। কেন আজকে তৃণমূলে কালকে বিজেপিতে, আজকে বিজেপিতে কালকে সিপিএম এ, কালকে কংগ্রেসে, যেমন একটা বেশ্যা কি করে, এই পুরুষকে ভালো লাগলো না আরেক পুরুষের কাছে, এই পুরুষ ভালো লাগলো না আরেক পুরুষের কাছে। তো সেই জন্য ভগবত ভক্তিতে কখনো এরকম করবেন না, সেজন্য কৃষ্ণকে গ্রহণ করতে হবে। সেই জন্য এখানে আমরা শুনছিলাম যে বলা হচ্ছে কেবল ভগবত ভক্তি, কৃষ্ণ গজেন্দ্র হাতি হয়েও তিনি দেবতাদেরকে ডাকেননি, ব্রহ্মা শিব, এখানে শুনছিলেন না, ব্রহ্মা শিব এদেরকে ডাকেননি, কাকে ডেকেছিলেন, স্বয়ং বিষ্ণুকে, যিনি একমাত্র রক্ষাকর্তা পালন কর্তা ভরণ পোষণ দাতা, তাকে ডেকেছেন এই গজেন্দ্র। এই গজেন্দ্র কি করে হাতি হয়ে পশু হয়ে সেই বুঝতে পেরেছেন যে কেবল ভগবানই রক্ষাকর্তা। আমরা আজকে সকালে পড়ছিলাম ভগবানই একমাত্র তিনি সবকিছুর মূল কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। গজেন্দ্র হাতি হয়েও ভগবানের গুণগান করছে যে আপনি একমাত্র সর্বকারণের কারণ। এই যে দেহ মধ্যে যে আত্মা আছে, এই আত্মা তারও কারণ আপনি, আপনার অংশ। সেজন্য সবকিছু ভগবান তিনি এই জগতে দিয়েছেন। আর এখানে সুখদেব গোস্বামী বলছেন গজেন্দ্র তিনি কখনো ব্রহ্মাদয় প্রভাত কি বলেন, ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র আদি দেবতাদেরকে আহ্বান করেননি। এই জন্য এখানে বলছেন ব্রহ্মাদয় বিবিধ লিঙ্গ ভিদা পৃথক পৃথক রূপের আহ্বান করেননি। লোক লোক অনেক লোক ভাবে না না, আমরা বহু ঈশ্বর উপাসক, বহু ঈশ্বর উপাসকটা ঠিক নেই, ঈশ্বর একজনই, তিনি পরমেশ্বর ভগবান কৃষ্ণ জগন্নাথ। সেজন্য আমরা ঠকে যাব যদি বহু শাখায় মন যাবে, চঞ্চল হবেন, স্থির থাকবে না, সে সর্বদা হতাশা উৎকণ্ঠা উদ্বেগ থাকবে। সেজন্য কৃষ্ণ হচ্ছেন একমাত্র আশ্রয়দাতা, সমাশ্রিত যে পদপল্লব প্লবম মহৎ পদং পুণ্য যশ মুরারে, ভগবানকে মুরারি বলা আছে, মুক্তিদাতা, দেবতারা মুক্তিদাতা নয়, দেবতারা নিজেরা মুক্ত নয়, তাই জন্য তারাও বিপদে পড়ে, অসুরদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তারাও যায় ক্ষীর সমুদ্রে গিয়ে ত্রাহিমাং ত্রাহিমাং করে, তাই না, দেবতারা বাধাপ্রাপ্ত হয়ে ত্রাহিমাং করে, রাবণ সব দেবতাদেরকে বেঁধে রেখে দিয়েছিল, বুঝতে পারছেন, শনি দেবতাকে সবাই ভয় পায়, আর রাবণ শনির কি করেছিল, পাপুচ করে রেখেছে, পাপুচ, শনিকে পাপুচ করে রেখেছে, তাকে উল্টিয়ে দিয়ে তার পিঠে পা দিয়ে রাখত, তাহলে শনি দেবতা সারা দুনিয়ার লোক ভয় পায়, আর রাবণ অসুর তাকে পাপুচ করে রেখেছে, শনির সেখানে কোনো কাজ হচ্ছে না। সব দেবতারা ইন্দ্র পর্যন্ত ঘোড়ার ঘাস কাটছে কি, প্রত্যেক দেবতারা বরুণ তাকে বেঁধে রেখেছে একদম, তাহলে ভগবানই একমাত্র আশ্রয়দাতা, তাই এই সব দেবতারা ভগবানের কাছে কি প্রার্থনা করেন ক্ষীর সমুদ্রে, তাহি মা, তাই ভক্তরা দেবতাদেরকে রক্ষা করেন, নারদ মুনি ভগবানের ভক্ত, তাই রাবণকে গিয়ে এই দেবতাদেরকে মুক্ত করানোর জন্য রাবণকে গিয়ে বলছে, রাবণ তুমি খুব বুদ্ধিমান মনে হচ্ছে আমাকে, কিন্তু তুমি একটা মূর্খের মতো কাজ করছো। তার সভায় রাবণের সভায় নারদ মুনিকে বলছেন, বলছে কেন নারদ মুনি এই কথা বললেন, না এই যে শনি তুমি তার পিঠে পা দিয়ে বসে আছো, তুমি একটা মূর্খ, তোমার পায়ে লাগছে না, আরে তার পেটটাই যদি পা দিবে খুব বেশি শাস্তি পাবে, বেশি কষ্ট হবে, আর পেটটা নরম আছে, পিঠটা তো খুব শক্ত, দেখুন ভক্তরা দেবতাদের কেউ রক্ষা করেন, কেন সর্বদেবময় গুরু, গুরুদেব হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব, সমস্ত দেবতা তাতে অধিষ্ঠান, গুরু পূজা করা মানে সমস্ত দেবতাদের পূজা হয়ে যায়, আলাদা করে যেতে হয় না, সাক্ষাৎ হরিত্বে না সমস্ত শাস্ত্রে, তাই নারদ মুনি আদি গুরু ভগবানের প্রিয় পরম্পরায় তিনি রয়েছেন আমাদের কাছে, ভগবানের নির্দেশ প্রদান করছেন পরম্পরাতে।
সূত্রে রয়েছেন। ব্রহ্মা হইতে কি, ব্রহ্মা হইতে নারদের মতি। তো সেই ব্রহ্মা নারদ এসব পরম্পরা গুরুদেব, তো এই জন্য এই নারদ মুনি তিনি গিয়ে রাবণকে বুঝাচ্ছেন সব দেবতাদের কি করে রক্ষা করতে হবে, যাতে শনির বক্র দৃষ্টি পড়ে তাহলে সব দেবতারা মুক্ত হবে। তাই রাবণ চিন্তা করলো, সত্যি তো ওর পেটে চাপ দিলে বেশি কষ্ট পাবে বেটা, তখন উল্টিয়ে দিয়েছে, ব্যাস শনির চোখ আর রাবণের মুখের সাথে পড়ে গেছে, শনির দৃষ্টি পড়লে তার সর্বনাশ হয়ে যাবে। তাই পর থেকেই রাবণের উপরে শনির দশা পড়ে গেল, তাই তার কপালটা মন্দ হলো পরবর্তীকালে, তাই সর্বনাশ হলো, শেষ হয়ে গেল সব, হ্যাঁ কিনা? তো সব দেবতারা পরে মুক্ত হলেন রাবণকে বধ করার ফলে। কি করে, তার মানে ভক্তরাই একমাত্র হিতাকাঙ্ক্ষী, ভগবানের, ভগবান যেমন হিতাকাঙ্ক্ষী তার ভক্তরাও সমস্ত জগতের হিতাকাঙ্ক্ষী। শ্রীল প্রভুপাদ সারা বিশ্বে এরকম প্রচার করে হিতাকাঙ্ক্ষী ভগবানের কৃপা সর্বত্র দিয়েছেন। তো সেজন্য আমাদের বুঝতে হবে শুদ্ধ কৃষ্ণ ভক্তি, এই জন্য এখানে গজেন্দ্র পশু হয়েও সে গিয়ে প্রার্থনা করলো না। আমরা জানি ধ্রুব মহারাজের কথা, ধ্রুব মহারাজ তিনি ছোট শিশু হলেও তিনি কোনো দেবতাদের কাছে যাননি, বাবার সিংহাসন পাওয়ার জন্য যে দেবতাদের কাছে যাননি, গেছিলেন কেন, তার মা বলেছিল যে তোমার বাবা থেকে সব থেকে বড় আশ্রয় কোন, ভগবান দিতে পারে, মা থেকে এটা শুনেছে। তাই এখানে মাতা গুরু, কে মাতা গুরু, যে ভগবান যে একমাত্র আশ্রয়দাতা শিখিয়ে দেয়, সেই মাতা গুরু, সেই পিতা গুরু। নাহলে আমরা জগতে অনেক মাতা পাই, সে গুরু নয়, সেই মাতা মাতা নয় যে কৃষ্ণ ভক্তি শিখায় না, সেই পিতা পিতা নয় যে কৃষ্ণ ভক্তি শিখায় না। তো সেজন্য ধ্রুব মহারাজের মা তিনি জানিয়ে দিলেন যে ভগবানের আরাধনা করো, ভগবানের আরাধনা, তিনি বললেন না গিয়ে দেবতাদের আরাধনা করো, ভগবানের ধ্রুব মহারাজের মাও বলেননি দেবতাদের কাছে যেতে। কেন তারা জানেন, যে দেবতারা হচ্ছেন ভগবানের আজ্ঞাবহ দাস দাসী, তারা কোনো কোনো কাজে, ইন্দ্রদেব যেমন বৃষ্টির কাজে নিপুণ, পবনদেব হাওয়া দিতে নিপুণ, অগ্নিদেব আগুন দিতে নিপুণ, কিন্তু সেই আগুন হাওয়াও ভগবান থেকে নিয়ে দিতে নিপুণ, পরম নিপুণ নয়, নিপুণ পরম হচ্ছেন ভগবান, চরমে ভগবান, তার থেকে আসে তারা করে দেয়। সেই জন্য এখানে তার অনুবাদে এখানে আমরা শুনছি যে ব্রহ্মা শিব চন্দ্র আদি দেবতাদের আহ্বান করেননি, কে, গজেন্দ্র, তাই তারা কেউ তার কাছে আসেননি, যেহেতু তিনি আহ্বান করেননি তাই আসেননি। কিন্তু ভগবান শ্রীহরি হচ্ছেন পুরুষোত্তম পরমাত্মা, পুরুষোত্তম ভগবান হচ্ছেন পুরুষোত্তম, অনুকূল ঠাকুর পুরুষোত্তম নয়, অনেক লোক অনুকূল ঠাকুরকে পুরুষোত্তম ছাপ মেরে দিয়েছে। এখানে পুরুষোত্তম শব্দের অর্থ না জানে কোন মানুষকে পুরুষোত্তম করা উচিত না, যে বুড়ো হয়ে যাবে সে পুরুষোত্তম হলো কি করে, যার গাল ঢুকে যাবে বুড়ো হয়ে যাবে সে কোনোদিন পুরুষোত্তম নয়। ভগবান হচ্ছে নবযৌবন সম্পন্ন, এটা আমরা জানি না, যাকে তাকে ভগবান বলে আখ্যা করে দিচ্ছি, রামকৃষ্ণ ভগবান, বিবেকানন্দ ভগবান, সাই বাবা ভগবান, অনুকূল ঠাকুর ভগবান, এসব বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল হয়েছে, কাল ঢুকে গেছে, ভগবান নবযৌবন সম্পন্ন। শাস্ত্রকে না মানলে আমরা এরকম বিভ্রান্তিতে পড়ে যাকে তাকে ভগবান বলে আখ্যা দিয়ে দিই, তারা আমরা বলতে পারি ভগবানের ভক্ত, আমরা বলতে পারি কোন সিদ্ধ পুরুষ, ভগবান আখ্যা দেওয়া এটা অসুরেরাই করে থাকে, অসুরেরা তাদেরকে ভগবান বলে আখ্যা দিবে। আমি একবার গিয়েছিলাম মেদিনীপুরে জেলায় অনুকূল ঠাকুরের মন্দিরে, আমাদের হরে কৃষ্ণ উৎসব হয়েছিল, তো ওখানে ওই মন্দিরের সেক্রেটারি অনুকূল ঠাকুরের শিষ্যরা তারা বলেছিল যে আপনারা আমাদের ঠাকুরকে গালি দিবেন না। তা আমি জিজ্ঞাসা করলাম কেন এই কথা আপনি বললেন, না অনুকূল ঠাকুর ভগবান তো, আমার কোথায় লেখা আছে, তখন ওরা একটা বই নিয়ে এলো, তো এটা কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতে, চৈতন্য ভাগবতে সচি মাতা কাছে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যখন উনি সন্ন্যাস নিতে যাবেন তখন সচি মাতা ক্রন্দন করছে, আর মহাপ্রভু বললেন দেখো সচি মাতা আমি অবিলম্বে আরো দুইবার তোমার কাছে আবির্ভূত হব। ওই কথা থেকে ওরা তুলে নিয়েছে বালক ব্রহ্মচারী শিষ্যরা আর অনুকূল ঠাকুরের শিষ্যরা। এই দুইটা লাইন নিয়ে আমাদের দেখায়, অনেক লোককে দেখায় চৈতন্য ভাগবত কোট দিয়ে। এইতে মহাপ্রভু বলেছিলেন আমি আরো দুইবার আসব, দুইবার আসব বলেছেন, তারপরে লাইনে লেখা আছে কিভাবে আসব সচি মাতাকে বলেছেন, সে দুই লাইন নেই। তাই ভাউতা দেওয়া, আমাদেরকে টাকা ইনকাম করার জন্য প্যালেস কোম্পানির মতো ইনকাম করার জন্য এরকম ঠকিয়ে ভগবান যাকে তাকে বানিয়ে করা উচিত না, শাস্ত্রের কথাকে কদর্থ করা উচিত না। সেজন্য আপনাদেরকে স্পষ্ট শিক্ষা জগতে প্রচার করতে হবে, প্রকৃত জিনিসকে স্থাপন করতে হবে যেটা প্রভুপাদ সারা বিশ্বে প্রতিষ্ঠা করেছেন। তো ইস্কন ভক্তরা স্পষ্টবাদী হবেন, প্রকৃত সিদ্ধান্তকে স্থাপন করবেন প্রভুপাদের মধ্যে, তাহলে জগতের লোক যে ভাওতাবাজিতে পড়ে তাদের জীবনকে নষ্ট করছে, ভক্তরা যে করুণাময় কৃপালু, তারা যদি যত মত পথ তত পথ দিকে না চলে গিয়ে একটি পথ একটি মত কেবল ভগবান পুরুষোত্তম তার চরণে আত্মসমর্পণ করা। কেন না? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, গীতায় কৃষ্ণ বলেন জীব মময়বাংশ, দেবতাদের অংশ নয়, কৃষ্ণ নিজে বলছেন মময়বাংশ। তাই জীব যদি ভগবানের অংশ হয় তাহলে ভগবানের সেবা করা হয়, আর ভগবানের সেবা করলে প্রভুপাদ এই তাৎপর্যের মধ্যে এই শ্লোকের তাৎপর্যে একটা উদ্ধৃতি দিলেন, যথা তরুর মূল নিসেচবনেন তৃপ্তন্তি তৎস্কন্ধ ভুজোপশাখা প্রাণ উপহারাচ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বারণম অচ্যুত তেজা। শ্রীমদ ভাগবতে নারদ মুনি এই কথাটা বলেছেন কি না, বৃক্ষের মূল দেশে জল সিঞ্চন করা হলে তার স্কন্ধ শাখা ইত্যাদি সঞ্জীবিত হয়ে যায়, আপনাকে ডাল পালায় পাতায় ফুলে জল দিতে হয় না, গাছের গুড়ায় জল দিতে হয়। ঠিক যেমন উদরে আহার্য দিলে কানে পায়ে হাতে খাদ্য দিতে হয় না, উদরেই খেতে দিতে হবে, পেটের মধ্যে দিতে হবে, চোখে কানে মাথায় পায়ে খাবার দিতে হয় না। তাই মূর্খ লোক জানে না, এই জন্য মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হয়, সেজন্য নারদ মুনি হচ্ছেন মহাজন। তো এরকম তাদের শিক্ষা পরম্পরা সূত্রে আমাদেরকে শিখতে হবে, সেজন্য নারদ মুনি তিনিও আমাদেরকে শিক্ষা দেন যে ভগবত আরাধনা করা। সমস্ত রাজাদের শিক্ষা দিলেন, নারদ মুনি মাঝে মাঝে গিয়ে রাজাদের দরবারে উপস্থিত হয়ে যেতেন, তারা কৃপা করেন। তাই রাবণকেও শিক্ষা দেওয়ার জন্য, দেবতাদেরকে মুক্ত করানোর জন্য, তাই দেখলেন যে রাবণ যদি রামচন্দ্রের হস্তে বধ না হয় তাহলে তার উদ্ধার হবে না, আর এই দেবতারাও মুক্ত হবে না। সেই জন্য সৈনিকে যাতে উল্টিয়ে দেওয়া যায় রাবণকে বলে বুঝিয়ে, তাহলে শনির দৃষ্টি পড়ে রাবণের সাথে, তাহলে সে যাতে ধ্বংস হয় ক্রমান্বয়ে, এবং ভগবান রামচন্দ্র ছাড়া তো কেউ বধ করতে পারবে না, তাই ভগবানের সাথে যুদ্ধ করে তখন মৃত্যুবরণ করবে আর তখন তার মুক্ত হয়ে যাবে। সে ভগবানের হাতে যারা মৃত্যুবরণ করে তারা মুক্ত হয়ে যায়, অন্যের হাতে মরলে সে মুক্ত হবে না, তাকে চক্রে ঘুরতে হবে। কিন্তু ভগবানের হস্তে কেউ মারা যায়, ভগবান কাউকে রক্ষা করেন, দুটাই এক, ভগবান কাউকে হত্যা করেন চক্র দিয়ে, কাউকে ঘুষি দিয়ে, আর কাউকে আলিঙ্গন করেন, দুটি এক। আমরা কাউকে হত্যা করি আর কাউকে আলিঙ্গন করি, এটা আমাদের দ্বৈত ভাব, ডুয়ালিটি। কিন্তু ভগবান কাউকে হত্যা করেন কাউকে আলিঙ্গন করেন, সেখানে সেটা ডুয়ালিটি নয়, দ্বৈত ভাব নয়, এক। কিরকম? শ্রীল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, আপনার ছেলে দুইটা ছেলে, একজন সুগার হয়ে গেছে আর একজন সুগার হয়নি, ডাক্তার বলছে মিষ্টি খাওয়াবে না, আলু খাওয়াবে না, ভাত খাওয়াবে না সুগার রোগীকে, আর এক ছেলে মা ডেলি রান্না করে মিষ্টি চাল ডাল পায়েস সব কিছু, তো এক দুই ছেলেকে পরিবেশন করে খাবার, একজনকে পাশে মিষ্টি খাওয়াচ্ছে পায়েস খাওয়াচ্ছে আলু খাওয়াচ্ছে ভাত খাওয়াচ্ছে, ওই আর এক ভাইকে ছেলেকে আর একটা ছেলেকে পায়েস মিষ্টি দিচ্ছে না, রুটি দিচ্ছে, এইসব দিচ্ছে, তো সেখানে মা ওই দুই ছেলেকেই কৃপা করছে, একজনকে মিষ্টি পায়েস না দিয়েও আশীর্বাদ করছে আর একজনকে মিষ্টি পায়েস দিয়েও আশীর্বাদ করছে। তো সেখানে মা যে পক্ষপাতিত্ব করছে ভাবে সুগার রুগী ছেলে বলতে মা আমাকে ভালোবাসে না এ বলতে পারে, কিন্তু মা জানে আমি যদি একে মিষ্টি খাওয়াই ও মরবে, তাই তাকে বাঁচাচ্ছে। ঠিক তেমনি ভগবান কাউকে হত্যা করলেন তার মুক্ত হয়ে গেল, অন্য কারো দ্বারা হত্যা হলে সে মুক্ত হবে না। তিনি ভগবান কাউকে বধ করেন আর কাউকে রক্ষা করেন দুটি একই, কোনো পার্থক্য নেই। যেমন মা সুগার রুগীকে মিষ্টি খাওয়ায় না আর এক ছেলেকে মিষ্টি খাওয়ায়, একই, তাকে মিষ্টি না খাওয়ায় ভালোবাসে, একে মিষ্টি খাওয়ায়ও ভালোবাসে। একে মিষ্টি দিলে মরে যাবে, একে মিষ্টি দিলে মরবে না, একে মেরে ফেললে মুক্ত হয়ে যাবে আর ভক্তকে আলিঙ্গন করলেও মুক্ত হয়ে যাবে। অটোমেটিক্যালি ভক্তরা আলিঙ্গিত সবসময়, তারা মুক্তই, ভগবানের ভক্ত সবসময় মুক্ত। তো সেজন্য আসুরিক প্রভাবকে ধ্বংস করার জন্য ভগবান মাঝে মাঝে আসেন, সে অসুরদেরকে বধ করেন। তো যেন এখানে খুব সুন্দর কথা আমরা প্রভুপাদ এই শ্লোকের মধ্যে জানিয়েছেন। তো সেই গজেন্দ্র ভগবানের স্তব করেছিলেন, সুখদেব গোস্বামী বললেন যে ভগবানকে কেন্দ্রবিন্দুতে রাখলেই তিনি কেবল মুক্ত করাতে পারেন। আর সঙ্গে সঙ্গে এই যে ভগবান, এই গজেন্দ্র ভগবানের অনেক স্তব করেছিল। এই গজেন্দ্র পূর্ব জীবনে ইন্দ্রদ্যুম্ন নামক এক রাজা ছিল, পুরীতে যে ইন্দ্রদ্যুম্ন রাজা সেই ইন্দ্রদ্যুম্ন নয়, এই ইন্দ্রদ্যুম্ন রাজা আরেকজন। ইনি বানপ্রস্থ জীবন যাপন করার সময় যখন 50 বছর হয়ে যায় তখন গৃহত্যাগ করতে হয়, রাজা চিরকাল শাসন করবে না, সে তার সন্তানকে আবার শাসনভার অর্পণ করে দেবে, তাকে বানপ্রস্থে যেতে হবে, কোন সৈন্য সামন্ত নিয়ে নয়, টাকা পয়সা ঘর বাড়ি নিয়ে জঙ্গলে নয়, একা যেতে হবে, কেউ জানবে না, রাত্রিবেলা একা চলে যেতে হবে জঙ্গলের মধ্যে, কোথায় খাবে কে দেখবে, এখানে রাজু আসে থাকছিল, কত কিছু খাচ্ছিল, সৈন্যেরা রক্ষা করছিল, কিন্তু বানপ্রস্থ জীবন এরকম, কে রক্ষা করবে কে খাওয়াবে এইসব চিন্তা নয়, ভগবান একমাত্র আশ্রয়দাতা এই চিন্তা করে 50 ঊর্ধ্বং বনং ব্রজে, 50 বছর বয়স হয়ে গেলে বনে যেতে হয়। এখন তো বন নেই, গৃহে থাকলেও বাড়িতে কারো আশ্রয় থাকবে না, কে তাকে দেখবে না দেখবে চিন্তা করবে না, কিন্তু তার ছেলে মেয়ের দায়িত্ব সে না চাইলেও তাকে দেওয়া, না চাইলেও, সে চাইবে না কিন্তু সে সব দিবে। কেন? বাবা ছোট বেলা থেকে তাকে বড় করে খাওয়া দাওয়া চাকরি ব্যবসা সব করে দিয়েছে, এখন তাদের দায়িত্ব, সে কিছু চাইবে না, কিছু করবে না, নির্ভীক, কোনো কাজকর্ম করবে না, কেন বানপ্রস্থ সেখানে কোনো কিছু করবে না, কিন্তু তার বৌমা ছেলে তারা ভক্ত হয়ে তারা সব কিছু জোগাড় দেবে, রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ খাওয়াবে, তারা খালি জপ করবে, হরিনাম করবে, প্রসাদ সেবা করবে, আর কোনো চিন্তা করবে না। এরকম যদি কেউ আশ্রয় থাকবে ভগবানের কাছে সে অবশ্যই সব পাবে। অনেক লোক দেখেছি, অনেকের অনেক আশ্রয় আছে, ছেলে মেয়ে নাতি পুতি কোটি কোটি টাকা, কিন্তু খেতে পাচ্ছে না। আমাদের মায়াপুরে একটা মহিলা ছিল, জননী রাধা দেবী দাসী, ওর কেউ নেই, কিছু নেই, কিন্তু বছরে 2 বার করে বৈষ্ণব সেবা দিত। ও খালি ইচ্ছা করে আমি একটু বৈষ্ণব সেবা করব, কোথা থেকে লোকেরা ওকে টাকা এনে দিবে, এই তখন ও ভক্ত সেবা করতে চেষ্টা করে। অথচ মায়াপুরে কোটি কোটি টাকার মালিকের ছেলে ভক্ত আছে, একদিন বৈষ্ণব সেবা করেন না। তা আমাদের ভক্তিপ্রস্থ মহারাজ বলছিলেন, দেখো এর কেউ নেই, কিছু নেই, টাকা পয়সা নেই, আর এমন বৈষ্ণব সেবা করছে, কখনো ব্রহ্মচারীদের, কখনো সন্ন্যাসীদের, আবার প্রণামী দিচ্ছে, ওখানে ইচ্ছা করে আমি একটু বৈষ্ণব সেবা করবো, এরকম কেউ নেই, আর মাঠে যাবে মনে করে আমি একটু শাক সবজি নিজে রন্ধন করব, মাঠে যাবে গিয়ে সব শাক তুলবে, এটা তুলবে সেটা তুলে নিজে এনে বিভিন্ন রকম শাক মিক্সিং করে রান্না করবে, তো শাক অন্য নিয়ে গিয়ে দিয়ে আসবে হয়তো কোনো ভক্তের বাড়িতে, সন্ন্যাসীকে, কোন ব্রহ্মচারীর কাছে, কেন ঐকান্তিক ছিল কৃষ্ণের গুরুর প্রতি এবং কৃষ্ণের প্রতি তার নিষ্ঠা। এই জন্য মৃত্যু সময়ও সব বৈষ্ণব ভক্তরা, কেউ নেই, মৃত্যু সময় সমস্ত গুরুবর্গ বৈষ্ণবেরা সমস্ত ভক্তরা তার কাছে গিয়ে হাজির, মৃত্যুর আগেই সবাইকে কৃষ্ণ কথা শোনাচ্ছে। গুরু মহারাজ নিজেই চলে গেছেন, কি করে মানে এত তার ভক্তি ছিল, সবাই তার কাছে চলে যাচ্ছে। তো মানে কৃষ্ণ ভক্তি করলে সবাই তার কাছে যাবে, আকর্ষণ করে নিয়ে আসবে। প্রভুপাদের কি ছিল, প্রভুপাদ একজন বুড়ো বয়স, 70 বছরের বুড়া, দেখতে সুন্দর নয়, লোকেরা সুন্দর সুন্দরের প্রতি আসক্ত হবে, টাকা পয়সা থাকলে আসক্ত হবে, আমরা আসক্ত হই কারো টাকা থাকলে, কেউ সুন্দর হলে আমরা তাদেরকে আকৃষ্ট হই। কিন্তু প্রভুপাদের কি ছিল, প্রভুপাদের ছিল ভক্তি, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ মানে আকর্ষণ, আর সে ভক্তিও আকর্ষণ করে। তাই প্রভুপাদ কোটি কোটি ছেলে মেয়েদের, যারা কোটিপতি সব ছেলে মেয়ে, তারা গিয়ে প্রভুপাদের চরণে আশ্রয় নিয়েছে। কেন, কৃষ্ণ ভক্তির প্রভাব। সেজন্য আমাদের কৃষ্ণ ভক্তি করতে হবে যা কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করবে, ভক্তি কৃষ্ণকে আকর্ষণ করবে। তো সেজন্য প্রত্যেক দিন আমাদের ভগবানের নাম, কেন এই কলিযুগে ভগবানের নাম রূপে এসেছেন, তার নাম করা উচিত। তো সেটি গজেন্দ্র সে ইন্দ্রদ্যুম্ন রাজা রূপে বনে গিয়ে তপস্যা করছে, হরিভজন করছে, আর এক সময় একজন ঋষি শিষ্যবর্গ নিয়ে সেই আশ্রম পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন ও ইন্দ্রদ্যুম্ন রাজা, একে আশীর্বাদ করা উচিত আশ্রমে গিয়ে। তখন উনি কুটিরে জঙ্গলের ভিতরে ছিলেন, তখন তার আশ্রমে যে গেছেন, আর এই ইন্দ্রদ্যুম্ন সম্মান করেননি, সৎকার করেননি, সাধুকে দর্শন করলে বা আমাদের হরিভজনে তপস্যার উদ্দেশ্য হচ্ছে ভক্ত এবং ভগবানকে সমাদর করা, তাদের সেবা করা। কিন্তু ইন্দ্রদ্যুম্ন রাজা এই সাধুদের, এই ঋষিকে সৎকার করলেন না, সম্মান করলেন না। তখন ঋষি চিন্তা করলেন যে একে আশীর্বাদ করা দরকার, এ তো বুদ্ধিটা মোটা হয়ে গেছে, তপস্যা করছে ঠিকই ভগবানের, কিন্তু বুদ্ধি নেই, জ্ঞান নেই, একে শিক্ষা দিতে হবে, সমুচিত শিক্ষা। তখন অভিশাপ দিলেন, তুই হাতি হয়ে যা, তোর মোটা বুদ্ধি, এই তপস্যা কি মূল্য আছে। আমরা অনেক সময় এরকম তপস্যা করি, সাধু গিরি করি, কিন্তু যদি আমরা অন্যকে সম্মান দিতে না শিখি, ভগবত ভক্তি, ভক্ত ভগবানে, তাহলে সেখানে আমাদের অধঃপতন হয়ে যাবে। তাই হাতি হয়ে এই জন্মিয়েছিল। পরে যখন উনি ক্ষমা চাইলেন, তখন বলে ঠিক আছে, তুমি ক্ষমা চাইছ, কিন্তু ভগবানে এসে তোমাকে রক্ষা করবেন, আর তুমি এই যে তপস্যা করার সময় যে ভগবানে আরাধনা করেছ, সেগুলি তোমার বিস্মৃত হবে না, তুমি বিপদে পড়বে, কুমির তোমাকে টানবে, আর সেই সময় তোমার সেই সমস্ত ভগবানের গুণাবলী, তার রূপ, সব কিছু ভগবানের মহিমা স্মরণ হবে, আর তখন ভগবান স্বয়ং তোমার কাছে আসবেন, তিনি তোমাকে এমন দ্রুত আসবেন রক্ষা করতে, তার যে গরুড়ের উপরে তোমার ডাকা মাত্রই তিনি আর থাকতে পারবেন না, গরুড়ে বসার মতো তার টাইমও থাকবে না, এত দ্রুত অনুগ্রহ কাতর। ভগবানের একটা লক্ষণ হচ্ছে অনুগ্রহ, ভক্ত অনুগ্রহ কাতর, মানে ভক্তদেরকে অনুগ্রহ করার জন্য তিনি কাতর, একদম উদ্গ্রীব, এত শীঘ্র, মানে গরুড়ের পিঠে যেই শুনেছেন গজেন্দ্র, ভগবান বলতে পারছে না পূর্ণ, সম্পূর্ণ খালি ভ বলছে, গ বলা তো দূরের কথা। তাই ভগবান বুঝে নিয়েছেন আমার ভক্ত ডাকছে, বিপদে পড়েছে, সঙ্গে সঙ্গে গরুড়ের উপরে বসবেন কি, শুধু একটা পা রয়েছে আর একটা পা ঝুলছে, এত শীঘ্র, কাপড় ছিল উত্তরীয়, সেটা উড়ে উড়ে চলে যাচ্ছে, বুঝতে পারছে না আমার কাপড় আছে কিনা উত্তরী বস্ত্রটা, সঙ্গে সঙ্গে এসে কুমিরকে বধ করলেন। চক্র পেশি নক্র নাসি, চক্র কে পেশন করে, নক্র কুমিরকে হত্যা করে দিল, আর এখানে গজেন্দ্র মুক্ত হলো এবং কুমির সেও মুক্ত হলো, ভগবানের দর্শন পেল গজেন্দ্র আসলেন, এবং সঙ্গে সঙ্গে কুমির হত্যা হলো, সেখানেও একজনকে রক্ষা একজনকে হত্যা, দুটি ভগবান মঙ্গল করছেন। কিভাবে হত্যা করার মাধ্যমে সেই গজেন্দ্র তার দিব্য দেহ প্রকটিত হয়েছে এবং ভগবানের দর্শন করে আশীর্বাদ পেয়ে মুক্ত হয়ে গেল, আর গজেন্দ্র ভগবানের কৃপা পেয়ে রক্ষা প্রাপ্ত হলো, সেও মুক্ত হলো। তো কে এরকম পশু হয়েও ভগবানের দর্শন লাভ করতে পারছে, তো মানে ভগবত ভক্তির দ্বারাই এটি সম্ভব। তো সেজন্য আমরা যে এখন এই ভগবত ভক্তি করছি, শ্রবণ কীর্তন, এটার ক্ষয় ব্যয় নেই, নষ্ট হয় না, তা প্রমাণ এই ইন্দ্রদ্যুম্ন রাজা করেছিলেন, তাই পরে স্মরণ করতে পারলেন। কি করে না? সাধুর কৃপা। তাই আমাদের সাধু কৃপা দরকার, সেজন্য সাধু সঙ্গ করতে হয়, এই কারণে কৃপা পাওয়ার জন্য। কখনো কখনো আমরা কোনো কিছু একটা ভুল করে থাকি, কিন্তু সাধু সঙ্গের প্রভাবে সেই ভুলটা সংশোধন হয়ে যায়। শ্রবণ করার মাধ্যমে আমরা কোনো কিছু ভুল করে থাকি, এই জন্য সাধু সঙ্গে বারবার থাকতে থাকতে আমাদের সংশোধিত হয়ে যাবে, যেমন সংশোধিত হচ্ছে এরা, আমরাও সেরকম সংশোধিত হয়ে যাব সাধু সঙ্গের প্রভাবে। সেজন্য নিত্য সাধু সঙ্গ করা উচিত প্রত্যেক দিন। আজকে আমরা যা শুনছি গীতা ভাগবতের কথা, প্রভুপাদের কথা, ওগুলা যদি আমরা প্রতিদিন শ্রবণ করি সেটাও সাধু সঙ্গ, স্মরণ করি, ভাগবতে পড়ি সেটা যদি আমরা স্মরণ করি, বৈষ্ণবদের কথা, সেটাও সাধু সঙ্গ। রেডি? ভুগারতি কীর্তন হবে তো। এইভাবে আমি অনুরোধ করব যে আপনারা চেষ্টা করুন। আমরা আশা করছি এইখানে যে ইস্কন জগন্নাথ মন্দির, আসানসোল গাড়ুই জগন্নাথ মন্দির, এখানে জায়গা পাওয়া গেছে। আমাদের এখানে জায়গা আমরা পেয়েছি কিছু, আমাদের প্রণব প্রভু পুণ্যাত্মা শ্রীবাস প্রভু, উনি জগন্নাথ ওনার মধ্যে প্রবেশ।